السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা গত সপ্তাহে শুনেছিলাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে, কোনো অসুবিধা হয়ে গেলে তিনি কীভাবে সেগুলোকে ম্যানেজ করতেন, ওনার অ্যাকশন বা রিঅ্যাকশন কেমন ছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আর আজকে আমরা শুনব সেই লাইন এবং হাসি খুশি আনন্দ উৎসবেও তিনি কীভাবে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়েছিলেন কি না, এগুলো আমরা শুনেছিলাম গত সপ্তাহে। এখন দুঃখ কষ্টের মধ্যে সামান্য দিয়ে একটা জিনিস আমাদের অ্যাড করবো এখানে, যে তিনি সাধারণত ওনার দুঃখ কষ্টে কিছু অ্যাফেক্টেড হতেন, কষ্ট ওনার লাগতো, আমাদের যেরকম কষ্ট লাগে, তিনি তো মানুষ। আর একটু দুঃখ বিপদে মানুষের মন নরম হয়ে যাওয়া, কিছুটা নরম হওয়া, এটা অস্বাভাবিক কিছু না, তাই না? বরং এটাই নর্মাল, আর এরকম না হওয়াটা আবার অস্বাভাবিক। তো তিনি এরকম স্বাভাবিক করেছেন, তবে তিনি যাতে করে অতিরিক্ত কষ্ট না হয়ে যায় ওকে, সে ব্যাপারে তিনি চেষ্টা করেছেন যে সমস্ত, বিশেষ করে দিলগুলো খুব শক্ত, কোনো অবস্থায় চোখে পানি আসে না, কোনো অবস্থায় মানুষের দুঃখ বেদনায় নিজের মধ্যে এফেক্ট হয় না, তাহলে এরা তো খুব শক্ত কিছু অন্য কিছুমের মানুষ, এরা একজন ভালো মানুষ হওয়ার লক্ষণ না। তিনি এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দোয়া করতেন নিয়মিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন এলেম চাই যে এলেম কোনো ফায়দা দেয় না। এলেমের ফায়দা কোনটা? যে জ্ঞান শিখি সেটা আমল করি, তাই না? এটা হলো এলেমের ফায়দা। আর যদি জ্ঞান শিখলাম কিন্তু কোনো আমলের ধারে কাছেও নেই, তাহলে এই জ্ঞানের ডিগ্রির পর ডিগ্রি থাকলে কোনো ফায়দা হবে না। তাহলে তিনি এমন এলেম চেয়েছেন যেটা ওনাকে অনেক ফায়দা দিবে, ওনার নিজের মধ্যে এলেমের যে প্রভাব পড়ার কথা সেটা যেন পড়ে। অমিন কালবি না ইয়াখশাউ, আর এমন অন্তর থেকে আপনার কাছে পানা চাই যে অন্তরটা কখনোই নরম হয় না, শক্ত হয়ে থাকে, এরকম অন্তর থেকে, দিল থেকে আপনার কাছে পানা চাই। অমিন নাফসিন লা তাশবাউ, এমন মন থেকে যে মন কোনো দিন তৃপ্ত হয় না, যতই খাওয়া দাওয়া করলো না তৃপ্তি নাই, শুধু যতই রিজিক আসে ততই শুধু অভাব, তার কোনো দিন স্যাটিসফ্যাকশন হয় না, এরকম অবস্থা থেকে তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন। তাহলে আমাদের মানে যা কিছু আল্লাহ দিয়েছেন এর উপরে সন্তুষ্ট থাকা, এটাও তিনি চেয়েছেন। আমি দাওয়া তিন লাই সাজাবুল্লাহা, এমন দোয়া থেকে আপনার কাছে পানা চাই যে দোয়া আমি করব কিন্তু যে দোয়াকে কবুল করা হবে না। তাহলে এই কয়টা জিনিস থেকে তিনি পানা চেয়েছেন, তাই না? এগুলো সবাই দোয়াটা মুখস্থ হওয়া দরকার না? দেখি আমার সঙ্গে বলেন দেখি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। এই সুন্দর দোয়াটা না, যে আল্লাহ আপনার কাছে পানা চাই ওই এলেম থেকে, যে এলেম কোনো ফায়দা দেয় না, ওই দিল থেকে অন্তর থেকে যেটা কখনো নরম হয় না, ভীত হয় না আপনার ভয়ে, ওই অন্তর থেকে ওই মন থেকে যেটা কখনো তৃপ্ত হয় না, খালি হাহুতাস, অভাব অভাব, কমপ্লেইন, খালি শেকায়াত, এরকম নয়, আর যে দোয়া কবুল করা হয় না। এরপরে আমরা দেখি যে তিনি আসলে ওনার যখন কানতেন কান্নাটাও বা চোখে পানি আসতো, দিল নরম হতো, কিন্তু খুব চিৎকার হাহুতাস, মানে যেটা মানুষ অনেক জোরে চিৎকার করে দুঃখ মুসিবতের খবর পেলে, ভেঙে পড়ে। মহিলারা কিছুটা নরম, তারা আওয়াজ করে কাঁদে, কিন্তু পুরুষরা আওয়াজ করে কাঁদা এরকম মহিলাদের মতো, এটা বেমানান। তিনি অনেক দুঃখে কষ্টে চোখে বহু পানি গিয়েছে, কিন্তু এরকম করে কখনো আওয়াজ করে তিনি রোদন করতেন না। এটা আমাদের জন্য শিক্ষা। তবে তিনি কানতেন এবং তিনি একটি হাদিসে বললেন একবার, লাউ তাআলামুনা মা আআলামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, যে তোমরা যদি জানতে আমি যা জানি আখেরাতে কী যে হবে, জাহান্নামের আযাব কেমন হবে, এগুলো যদি জানতে তোমরা তাহলে খুব কমই হাসতে আর কানতে অনেক বেশি। এই কথা তখন বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, তখন ওনারা এই কথা ওনাদেরকে এত আসর করলো, এত এফেক্ট হলো, ফাগাত্ত আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম ওয়ালাহুম খানিনুম মিনাল বোকা, তারা সবাই ওনারা যে সিকা বা চাদর কিছু পরতেন ওটা দিয়ে চেহারা ঢেকে ফেললেন আর সবাই হুঁ হুঁ করে কাঁদতে থাকলেন। মানে কান্নাটা জোরে মুখে আওয়াজে করেন নাই, নাকের মধ্যে কান্নার আওয়াজ আসছিল, এটাকে বলে আরবিতে খানিন। কারণ ওনারা জানেন যে জোরে বিলাপ করা, এরকম করে চিৎকার করে কানাকানি করা, এগুলো ওনার নিয়ম নয়। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা আবেগবশত কোনো দোয়া যখন করি সবাই মিলে, মানে কোনো কারণে এমন কান্নাকাটি করছে মাইকের মধ্যে, যে চিৎকার করে কান্না করছে, সবাই কান্নাকাটি করছে চিৎকার করে, এটা কিন্তু ওনার সুন্নত ছিল না। তিনি চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহর কাছে আর বাকি সবাই নিজেরাই আল্লাহর কাছে এভাবেই কানতেন, কিন্তু উঁচু আওয়াজে মাহফিলের মধ্যে সবাই মিলে কান্নাকাটি, কান্নার রোল পড়ে যাওয়া, এরকম তিনি করেননি। আমাদের লোকেরা এখন আরাবাতের ময়দানে গেলেও এইরকম করে কোন ইমামকে পাওয়া যাবে তাকে দিয়ে একটু দোয়া করালে সবাই পিছনে উনি একটু দৌড়ে জোরে জোরে কান্নাকাটি করবেন আর সবাই একটু কান্নাকাটি করবো, কী মজা লাগে। তা আসলে এগুলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না কখনো না। হজের মধ্যে গেলে সবসময় একলা দোয়া করবেন, একলা দোয়া করবেন, আপনি আপনার মনের কথা এমন এমন কোনায় গিয়ে লুকোচুরি করে করবেন কেউ যেন না দেখে, আপনি মন মতো কাঁদেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলেন, সবাইকে নিয়ে দলবদ্ধ হয়ে দোয়া করার এই তরিকা আসলো কোথেকে? জীবনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেননি সাহাবাদেরকে নিয়ে, দুই এক অকেশনে এক জায়গায় করছেন ইয়া রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, একটু হাত তোলেন, একটা আমাদের জন্য একটু দোয়া করেন, তিনি দোয়া করতে গেছেন তো ওনাকে দেখে কয়েকজন হাত তুলছে, এই এরকম দুই একবার এই মানে ঘটনাক্রমে হয়েছে। তিনি একটা অনুষ্ঠান ভিত্তিক কায়দা করে সবাইকে নিয়ে দোয়া করছেন, খুব কাঁদছেন, এটা ঘটেনি। তিনি অনেক কেঁদেছেন, একলা কাঁদা কেঁদেছেন, সাহাবিরা প্রত্যেকেই একলা একলা আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন। যে কোনো আমল এই জন্য জেনে শুনে এলেম থেকে শিখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল থেকে না শিখে, অনেক বড় বুজুর্গ আমাদের এলাকায় ছিল তার থেকে শিখব, কার থেকে শিখব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব কিছুর আদর্শ না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন কেউ যদি বলে যে আব্দুল কাদের জিলানী এভাবে করছিলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে মিলে তাহলে ঠিক আছে আমিও করবো, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ যদি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না চলে না মিলে, তাহলে আমি কেন এটা করতে যাব? আমার জন্য আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে ওনার আদর্শকে ধরে রাখছিলেন কারা? সাহাবায়ে কেরাম, তাবেয়ে তাবেয়ীন। তাহলে এই যে একটা মৌলিক কথা, এখানে আমাদের অনেক এলেমের কমতি আছে, আবেগবশত অনেক কাজ করি আমরা, সেই জন্যই সিরাতে পাক থেকে সব কিছু আমাদেরকে এটুকুটাকে জিনিসগুলো শিখতে হবে আমলের। তিনি নামাজের মধ্যে কানতেন, সেটা কেমন করে কানতেন? সাহাবি আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ওয়া ফি সাদরিহি আজিজুন কা আজিজির রাহা মিনাল বোকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি নামাজের মধ্যে কাঁদতেন, নামাজের মধ্যে কাঁদতেন, কেমনে কাঁদতেন? কান্নাটা ওনার মুখের আওয়াজে বোঝা যেত না, কান্নাটা ভিতরে ভিতরে, মানে বুকের ভিতরে ওনার এরকম করতো যে কাঁপতো মনে হয়, যেমন নাকি ভাতের পাতিলে কোনো কিছু বা আগুনের মধ্যে পানি দিয়ে কোনো কিছুকে সিদ্ধ করলে উতরাতে থাকলে উতরায় যেরকম মনে হয় যেন ওনার বুকের ভিতরে উতরাচ্ছে, উত্রাণী বোঝা পাচ্ছে, এইভাবে তিনি করেছেন। আবার কোন কোন জায়গায় আসছে যে রাহা, তার মানে ওই যে ইয়ে আছে না, ডাল গম এগুলোকে পিষে পাটার মতো করে দুইটা চাকা ছিল একসময় আমাদের দেশেও ছিল। হ্যাঁ কি বলতে, পাটাই তো বলতো নাকি, হ্যাঁ চাটাও বলতে, ও জাতা জাতা বলতো আমাদের। হ্যাঁ দুইটা থাকে তাই না, মাঝখানে শস্য দানা দিয়ে তারপরে ঘুরায় আমি করে ডাল টাল এগুলাকে, হ্যাঁ মুখের মধ্যে দিয়ে দিলে তারপরে চতুর্দিকে এটা এইভাবে ঘুরালে পিষে আর কি, বা খোসা ছুটে যায়, হ্যাঁ ডালের খোসা বের হয়ে যায়। তো এই তরিকা যে একটা আওয়াজ হয় করে ঘুরে কুমার ওনার বুকের ভিতরে কোনো আওয়াজ হচ্ছে বুকের মধ্যে, কিন্তু মুখে জোরে কোনো আওয়াজ করে তিনি কান্নাকাটি করেননি। তাহলে নামাজের মধ্যে কান্নাকাটি করা এটা একটা সুন্দর আমল, পার্সোনাল নামাজে বিশেষ করে ব্যক্তিগত নামাজে, কথাই এখানে বলা হচ্ছে জামাতে যখন নামাজ পড়াতেন তখন তিনি এভাবে করতেন না এই সময়, কারণ জামাতের মধ্যে করতে গেলে অনেক সময় উনি তো আমাদের জন্য আল্লাহ ওনাকে দিয়ে শিখাবেন, এটা কেউ যদি করতে যায় বলা যায় না কোন সময় কার রিয়া সৃষ্টি হয়ে যায়, এটার আশঙ্কার কারণে সাধারণত যদ্দূর পারা যায় কান্না আসলেও দমন করার চেষ্টা করা উচিত। কোনো কোনো সময় ন্যাচারালি চলে আসতে পারে একটুখানি, আল্লাহ মাফ করুন, কিন্তু এটা সতর্ক থাকা লাগবে। তিনি কোরআন তেলাওয়াত করলে কানতেন, কোরআন তেলাওয়াত শুনলেও কানতেন মাঝে মধ্যে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাযিল হলে আমি শোনাবো, আমার শুনতে মনে চায়। তিনি শুনালেন, অনেকক্ষণ পড়লেন, তেলাওয়াত করলেন, তিনি শুনছেন, তারপরে একটি আয়াতে সূরা নিসা থেকে পড়ছিলেন, 41 নম্বর আয়াতে যখন আসলো, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে আল্লাহ তাআলা তখন বললেন, কেমন হবে সেই সময়টা, সেই দিনটা, সেই মুহূর্তটা হে নবী, যখন আমি প্রত্যেক উম্মতের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী নিয়ে আসব। প্রত্যেক উম্মতের সাক্ষী কে হবেন? তাদের নবী হবেন সাক্ষী, প্রত্যেক উম্মতের, তাদের তিনি কতটুকু পৌঁছিয়েছেন তার উম্মতকে। উম্মত বলতে দুই রকম উম্মত, একটা হলো যে উম্মত কবুল করে তারাও যেমন উম্মত, আর যে উম্মত কবুল করেনি ওই সমসাময়িক লোকজন যারা ছিল কাফের হয়েছে এরাও আরেক উম্মত, ওরা পজিটিভ উম্মত না, তারা কি নেগেটিভ উম্মত, যারা প্রত্যাখ্যান করেছে। ওই উম্মত মানে আসলে একটা ন্যাশন, জাতি, এই এই অর্থে আসে। আরও মনে করছি উম্মত তো মানে তো আরেকটা অর্থ আছে, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি বিদায় উম্মত, এই অর্থ যেমন গ্রহণযোগ্য, আর যে কোনো জাতিকেও উম্মত বলা হয়, ন্যাশনকে উম্মত বলা হয়। তো ওই নবীর সময়ে যাদেরকে, যাদের সামনে আমি যে নবীকে পাঠিয়েছি সবাইকে নিয়ে আসবো, আর আপনাকে যখন থেকে পাঠিয়েছি আপনার পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ডেকে নিয়ে আসবো, সমস্ত মানুষকে আপনার সামনে সাক্ষী দেওয়ার জন্য আপনাকে ডাকবো। ওয়াজি ইনাবিকা আলাহা উলাই শাহিদা, আপনাকে এই আপনার পরবর্তী পর্যায়ের যত জাতি আসবে, যত জেনারেশন আসবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে আপনি যে দাওয়াত পৌঁছিয়েছেন, আপনার পরে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে এসেছেন, এগুলো তারা পেয়েছে কি পায় নাই, এটার জন্য আমি সাক্ষী হিসাবে আপনাকে নিয়ে আসব। তো এখন যারা কবুল করেছে তারা তো ভালো, যারা কবুল করেনি তারা তো আটকে যাবে। কবুল করলেও আল্লাহর মধ্যে আবার সব কি একরকম, কিছু আছে খুব জান্নাতি হয়ে যাবে, কবুল করেছে মুসলিম হয়েছে কিন্তু এখানে ত্রুটি সেখানে ত্রুটি, এখানে কদুর নেক কাজ ওখানে আবার কদুর গুনার কাজ, এরাও তো কিছু মুশকিলে পড়ে যাবে। আপনি ঠিক মতো সবাইকে বলে দিয়েছিলেন কিনা আমি প্রমাণ করব আপনাকে সাক্ষী হিসাবে এনে। ওই দিনটা কেমন হবে হে নবী, কেমন হবে সেই দিনটা, কত কঠিন হবে, এটা শুধু ওনাকে বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে তোমরা ওই দিনের জন্য রেডি হয়ে আসো, যে তোমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সব কথা বলে দিয়ে এসেছেন, সবগুলো ঠিক মতো আমল করেছো কিনা, এই সব কিছু যখন আমি প্রমাণ করব সেই দিনটা কেমন হবে হে রাসূল। এই কথা যখন আল্লাহ তাআলা বললেন তখন সাহাবি আব্দুল মাসউদ বলেন যে তিনি আমাকে এই আয়াত শেষ করার পরে বলেন, হাসবুকাল আর, এখন থামো, হয়েছে এখানে শেষ করো। তো আমি দেখলাম ফালতাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাদরিফান, আমি ওনার চেহারা দিকে তাকালাম, দেখি যে দুই চোখ দিয়ে টরটর করে পানি পড়ছে। যে ওই দিনটা কেমন হবে, যারা প্রত্যাখ্যান করেছে তাদের কি হাসর হবে, এবং যারা উম্মত হিসেবে দাবি করলো কিন্তু তারা ফেল করে ফেলবে, তাদের আমলের অনেক ত্রুটি আটকা পড়ে যাবে, এগুলো মনে করে তিনি কাঁদতে থাকলেন। হায়রে কি দুর্দশার দিন সেদিন হবে, কত মুসিবতে সেদিন মানুষ পড়বে, এই মানুষের দুর্দশার কথা চিন্তা করে ওনার চোখে পানি আসলো, এবং নিজেও আখেরাতে সেই দৃশ্যকে সামনে রেখে ওনার চোখে পানি আসলো। এরপরে তিনি কান্নাকাটি করেছেন, চোখে পানি এসেছে, মানুষের দুঃখ দুর্দশায় মৃত্যু সংবাদ আসলে যেভাবে অন্যরা কান্নাকাটি করে বা চোখে পানি আসে, তিনিও সেভাবে অ্যাফেক্টেড হয়েছেন। এ বিষয়ে ওনার যখন ছোট ছেলে ইব্রাহিম, 18 মাসের ছেলে, যখন ইন্তেকাল হয়, তিনি কিভাবে সেটাকে এই খবর নিলেন, এই বিষয়ে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেল, বাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি কাঁদলেন, তার মানে খুব আওয়াজ করে কাঁদেননি, কিন্তু ওনার চোখের পানি ধরে রাখতে পারেননি, যেটা সাহাবাদের খুব কষ্টের কারণ হয়েছে। ওকে, তো ওনার কান্না দেখে যারা ওনাকে সান্ত্বনা দিতে আসলেন, তিনি বললেন যে একজন সান্ত্বনা দিতে এসেছিলেন, তিনি আবু বকর ওমর, আমি ভুলে গিয়েছি, একজন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কন্ডোলেন্স পেশ করছেন, কি বলছেন, আনতা আহাক্কু মিমান আযযামাল্লাহু হাক্কাহ, যে আপনি তো যে এই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে যে আপনার হক পাওনা আছে, সেই হক তো আপনি সমস্ত মানুষ যা না পাবে তার চেয়ে অনেক বেশি পাওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যে এই আপনার সন্তান চলে গিয়েছে, এর বিনিময়ে সন্তান চলে গেলে যে মানুষের কত বড় পুরস্কার সবর করলে, সেটা তো আপনার অনেক বেশি হবে ইয়া রাসূলুল্লাহ, অনেক সান্ত্বনা দিচ্ছেন আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা শুনে বললেন, তাদমাউল আইন ওয়াহজুনুল কলব, আমি তো বুঝি যে আল্লাহর কাছে অনেক পাবো, কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারছি না, অন্তরে তো একটু কষ্ট এসেই যায়। মানুষ হিসাবে তিনি তো মানুষের ঊর্ধ্বে উঠতে পারেননি, নবী তিনি ঠিকই, কিন্তু তিনিকে মানুষের তো মানুষের যে সমস্ত কষ্ট আছে সব কি ওনার উঠে গেছে নাকি, না থাকবে, যে আমার চোখে পানি চলে আসছে, অন্তরের মধ্যে ব্যথা অনুভব করি, আল্লাহর ফয়সালা তো মেনে নিচ্ছি, কিন্তু একটা জিনিস, ওয়ালা নাকুলু মা ইয়াসখিতুর রব, এমন কোনো কথা অবশ্য বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করবে, কি বলবো না, আমি বলবো যে আল্লাহ বাচ্চারা দিশিরা নিয়ে গেলেন বুঝি, আল্লাহ আমার তো একটা ছেলেও নাই, এই একটা ছেলে ছিল, খুব আশা করেছিলাম পাবো, এরকম কিছু বলবো নাকি, এরকমও বলবো না, আমি তো আমরা কিছু আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিব, কিন্তু মনের মধ্যে যে কষ্ট চলে আসে স্বভাবগতভাবে মানুষের ফেতরাতের কারণে, এটার জন্য আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে দায়ী করবেন না, এর মধ্যে আমার স্বভাবের কোনো কমতি হবে না। সবর করার অর্থ যে চোখে যেন এক ফোঁটা পানিও না আসে, এটা নাকি, না পানিও আসবে, কিন্তু হাহুতাস, যে গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে, চুল ছিঁড়ে ফেলে, চিৎকার করে, মানে বলছি না যে গ্রামের বাড়িতে গ্রামের ওই মাথায় কেউ মারা গেলে ওই আরেক মাথা থেকে শোনা যায় একসঙ্গে কীরকম চিৎকার শুরু হয়ে যায়, এগুলো আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়, এগুলো মনে হয় যেন মানুষের এত চিৎকার এত কান্নাকাটি এত জোরে কান্না, এ মনে হয় যেন বলতে চায় যে আল্লাহ আপনি যে কাজটা করলেন কাজটা ঠিক করলেন না, নাউজুবিল্লাহ, ইনডাইরেক্টলি আল্লাহর কাজের উপরে আপত্তি এসে গেল, কতটা গভীর ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাহলে এই জন্যই মানুষকে চোখের পানি আসবে আল্লাহ আল্লাহ করবেন, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না, উচ্চারণ করা যাবে না মুখ দিয়ে যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। লাউলা আন্নাহু ওয়াদুন সাদিকুন মাউউদুন জামি' ওয়া আনাল আখিরা তাবিউনিল আউয়াল লাওয়াজাদনা আলাইকা ইয়া ইব্রাহিম, তারপরে তিনি আরো বললেন, যদি না আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা আমরা কোনোদিন না শুনতাম, যে কেউ সবর করলে কি পুরস্কার আছে, আসে না, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুসংবাদ দেন সমস্ত ধৈর্যশীলদেরকে, যাদের কোনো মুসিবতে খবর এসে গেলে তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে। তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে এইরকম করে যারা ধৈর্যের সাথে দুঃখের সংবাদকে গ্রহণ করে, চোখের পানি আসে, তারপরে এমন কোনো মন্তব্য করে না, এমন কোনো চিৎকার করে না, এমন কোনোভাবে বিলাপ করে না, তাহলে তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। তিনটা পুরস্কার বলেছেন, সবার করলে মৃত্যু সংবাদে সবার করলে কটা পুরস্কার? তিনটা পুরস্কার। কী কী? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে অনেক সালাওয়াত আসবে। সালাওয়াত মানে শান্তি, প্রশান্তি, আল্লাহর পক্ষ থেকে অনেক খায়ের ও বরকত আসবে সালাওয়াতের মধ্যে। ও রহমা, রহমত আসবে। ও উলাইকা মুফলিহুন, এরা সত্যিকার কামিয়াব হয়ে যাবে। আল্লাহর কাছে কামিয়াব হয়ে গেলে আর কোনো দুঃখ থাকবে? তাহলে এই পুরস্কার আছে। বিধায় তিনি বললেন, যদি যদি না আল্লাহর কাছ থেকে এই সমস্ত পুরস্কারের সত্য কথাগুলার আল্লাহ যে আমাদেরকে দিবেন না জানতাম, আর যদি এটাও বুঝতাম যে একজনের পরে আরেকজনকে একদিন যেতেই হবে দুনিয়া থেকে, এটা যদি না বুঝতাম, তাহলে আমরা তোমার জন্য যে তোমার দুঃখ কষ্ট যে কী কষ্ট আমাদের হতো ইব্রাহিম। কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি সবর করলে অনেক পুরস্কার আছে, আর আল্লাহ তারা পাঠিয়েছেন সময় ঠিক করে দিয়ে, যাকে যখন নেওয়া নেবেন একজনের পরে আরেকজনকে এবার যাওয়ার রাস্তা আল্লাহ তালা ঠিক করে রেখেছেন, না গিয়ে কোনো উপায় নাই। এগুলো না জানলে কী যে কষ্ট হতো হে ইব্রাহিম! তার মানে এগুলো জানার কারণে আমাদের কষ্ট কিছুটা হলেও কমার ব্যবস্থা আছে। আল্লাহর কাছে অনেক বড় নেকি আছে, সান্ত্বনা আছে, সেখানে সান্ত্বনা আছে, সান্ত্বনা আছে। আমরা অনেকে মা বাবাকে দেখিনি, হারিয়ে ফেলেছি, বিদেশে পড়ে আছি, এখন খুব আফসোস, চিৎকার না করে আমরা যদি সবর করি অনেক বড় পুরস্কার পেয়ে যাবো, আর দোয়া করবো, এভাবে করে ডিল করতে হবে। তারপরে বললেন, ওয়া ইন্না বিকা আল্লা মাহজুনুন, অবশ্যই সত্য কথা যে তোমাকে হারিয়ে আমরা অবশ্যই আমাদের কষ্ট হচ্ছে, এটা তো সত্য কথা। এই কষ্টটাকে আমরা মানে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা এই কষ্টটাকে শেষ পর্যন্ত আল্লাহর দিকে নিয়ে পাওয়ার জন্য আশা আছে, সেটা দিয়ে মোটামুটি চেষ্টা করবো ব্যালেন্স করতে, সান্ত্বনা পাওয়ার জন্য। উলাইক অবুলাইক হন মুহতাদুন, সরি, তারা হেদায়ত পাবে, থ্যাংক ইউ, মুফলিহুন তা আলিফ লামের মধ্যে, যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা তিনটি পুরস্কার পাবে, একটা হলো সালাওয়াত, শান্তি, বরকত, অনেক কিছু, আর রহমত এবং হেদায়ত, এই তিনটা পাওয়া যাবে সবার করলে। জাযাকাল্লাহ খাইরান। এরপরে ওনার ঠিক আরেকটি ঘটনা, ওনার যখন আরেক নাতি বা ওনার একজন নাতির যাতে বা নাতি বা নাতিনের যখন ইন্তেকাল হয়ে যায়, হ্যাঁ, একটা নাতিনের ইন্তেকাল হয়ে যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা দেখেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর দিচ্ছেন, কবর দেওয়ার পরে কবরের উপরে পাশে দাঁড়িয়ে আছেন, দাফন করা বাকি মাটিগুলো দেওয়া হচ্ছে, পার আই তু আই নাই হি তাদমা আন, দেখতে পেলাম ওনার দুই চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে। আরেকবার আরেক নাতি ইন্তেকাল হয়ে গেল, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন ইবনু লিবাদি বানাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ুকদা, ওনার এক নাতির ইন্তেকাল হচ্ছিল, তখন ওনার মেয়ে খবর দিলেন একটু আসার জন্যে, অস্থির হয়ে মেয়ে খবর দিয়েছেন, আহারে আমার সন্তানটা চলে যাচ্ছে, আমার আব্বা যদি আসতেন, তিনি খবর পাঠালেন, তিনি আসলেন, দৌড়ে গেলেন, এমনি খবর দিলেন আগেই যে আমি আসতেছি, তাকে বলো ও ইন্না লিল্লাহি মা আখাদ, তাকে বলে দাও যে আল্লাহ রাইট আছে, যাকে তিনি যখন নিয়ে যেতে চান উঠাই নিতে চান, এটা আল্লাহর রাইট আছে, আমরা দিতে হবে আল্লাহর রাইট, আল্লাহর অধিকার। বলা হুমা আতা, আর তিনি যেটা দেবেন দেওয়ারও ওনার অধিকার আছে, তিনি দেবেন, তার তিনি দিতে চাইলে কেউ আটকাতে পারবে না, নিতে চাইলে কেউ মানা করার কোনো সুযোগ নেই। অকুলুন ইলা আজালি মুসাম্মা, এবং প্রত্যেকটি সৃষ্টিকে, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানব সন্তানকে তিনি নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠান, একদিন আগেও নেন না, একদিন পরেও নেন না, তা হায়াত যতদিন আছে ততদিনই থাকবে, তত তখন তিনি নেবেনই হায়াত শেষ হয়ে গেলে। ফাল তাসবির অল তাহতাসিব, তাই কাজে তার উচিত সে যেন সবর করে, সবরের বিনিময়ে অনেক বড় পুরস্কারের আশা যেন করে। সবর করলে কয়টা পুরস্কার? তিনটা, সালাওয়াত, রাহমা এবং হেদায়ত এগুলার তিনি ইঙ্গিত দিলেন। তো মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং সাহাবি উসামা বলেন আমি এবং মুআদ এবং উবাই বিন কাব এবং উবাদ বিন সামিত আমরা গেলাম ওই ওনার সঙ্গে সঙ্গে, যখন সে বাচ্চার ওনার নাতির যখন একেবারে শেষ নিঃশ্বাস সাকারাত চলছে, আমরা গেলাম ওনার সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে ওনার বাচ্চাটাকে দেওয়া হলো, যখন তার রুহ নিয়ে টানাটানি হচ্ছে সাকারাত চলছে, তো বলে যে আমি দেখতে পেলাম যে তার রুহের শেষ অবস্থা এখানে মনে হয় যেন একটু আওয়াজ হচ্ছে, এখনই বের হয়ে যাচ্ছে রুহটা, তার কষ্টটা আমরা টের পাচ্ছি, একটু আওয়াজ আসছে বুক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে আর পানি রাখতে পারলেন না, তিনি সাবর করছেন কিন্তু চোখের পানি আসছে, এটা আটকাতে পারেননি। তো সাদ ইবনে উবাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার অন্যতম বড় সাহাবি, তিনি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আতাব কি ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন, মানে একটু সান্ত্বনা দেওয়ার জন্যই বললেন। তখন তিনি বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রাহমা, আমি তো কাঁদবো কারণ এই মানুষের ভিতর তো আল্লাহ দয়া মায়া দিয়েছে, যার দিলে দয়া মায়া আসে তার আরেকজনের দুঃখ কষ্টে চোখে পানি আসবে, আর ওই লোকগুলোকে আল্লাহ তাআলা বেশি রহমত করবেন যারা অন্যের দুঃখ দুর্দশায় তাদের দিলটা নরম হয়ে যায় এবং চোখে পানি চলে আসে, আর যার একদম কঠিন তাকে আল্লাহ দয়া মায়া কম করবেন। তো দয়ালুদের লক্ষণ হলো তাদের দিলটা নরম, তারা আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত বেশি। ওনার কাছে আবার তখন খবর আসলো যে মোতা যুদ্ধের মধ্যে সাহাবীরা একজনের পর একজন শহীদ হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা ওনাকে দেখালেন, উনি দেখতে পেলেন বা আল্লাহ ওনাকে দেখালেন খবর আসার আগেই। তো তিনি সাহাবীদেরকে তখন লক্ষ্য করে বললেন, আখাদার রায়া যায়িদুন ফাউসিব, যায়িদ ইবনে হারেস ওনার প্রিয় যে পালক সন্তানের মতো ছিল, উনি এই পতাকা নিয়ে লিড করছিলেন, ওনা সাদাত হয়ে গেল, তারপরে উনি বলে দিয়েছিলেন ওনার পরে যদি লাগে তাহলে জাফর আত-তাইয়্যার, উনি ধরেছিলেন কমান্ডারের দায়িত্ব পতাকা হাতে নিয়ে, ওনারও শাহাদত বরণ হয়ে গেল, তিনি বলতেছেন সাহাবিদেরকে। অতঃপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন অন্যতম কবি, তিনি বলে দিয়েছিলেন এরপরে যদি দরকার হয় আবদুল্লাহ ইবনে রাওয়াহা লিড করবে, তিনজনের কথা বলেছিলেন যে সেও তারও শাহাদত বরণ হয়ে গেল। ওয়ান আইনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাদরে ফান, সাহাবি বলেন যে আমি দেখতে পেলাম যে ওনার দুটো চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে, এই তিনজন সাহাবি শাহাদতের খবর জানি তখন আমাদেরকে বলছিলেন। অতবার তিনি বললেন ওই কথার মধ্যেই যে অতবার খালিদ ইবনে ওয়ালিদ নিজ দায়িত্বে পতাকা হাতে নিয়ে যুদ্ধ কন্টিনিউ করলেন এবং আল্লাহ তাআলা তার হাত উসিলায় মুতা যুদ্ধে বিজয় দান করলেন। ওনার আরেক সাহাবি ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু খুব প্রিয় সাহাবি ছিলেন, ওনার ইন্তেকালের পরে তিনি তাকে দেখতে গেলেন এবং দেখে তিনি তার কপালে চুমু দিলেন, সাহাবিকে সাহাবির কপালে চুমু দিলেন এবং অহুয়া ইয়াবকি, ওনার চোখ দিয়ে পানি আসলো, কান্না চলে আসলো। এরপরে তিনি একবার সফরে হারাতে থাকা অবস্থায় ওনার মায়ের কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি অনেকক্ষণ কাঁদলেন মায়ের কবরের পাশে, মার কথা মনে পড়ল, সুবহানাল্লাহ। তিনি এতিমদেরকে দেখলে তিনি কাঁদতেন যে তাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের দুঃখে তিনি কাঁদতেন। যখন যায়িদ ইবনে হারেসার ওই খবরটা আসলো যে উনি শহীদ হয়ে গেছেন, ওনার ছেলে তো ছিল উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাসানের বয়সের কাছাকাছি, নাতির বয়সের কাছাকাছি, তো উসামা ওই দিন এত এই খবর তিনি শুনেছেন, ছোট্ট বালক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসেন নাই সেদিন, উনি তাকে খুঁজতেছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য, আসে নাই। তো উসামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক কাঁদলেন। এরপরে পরের দিন আসলো এই যায়েদের ছেলে উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার কারণে তাকে দেখে ওনার চোখে পানি চলে আসলো, তার বাবা হারিয়ে গেছে এতিম। তিনি তখন বলেন, লিমা আপ্তা তাল আন্না তুমা যে তা তু হাজেনু না, তুমি কালকে কেন আসো নাই আমার সঙ্গে দেখা করতে, তোমার মনে মনে খুঁজছিলাম, আজকে আসছো তুমি আমাকে কালকের মতো আবার দুঃখ আমার বাড়াই দিলা। মানে এটা আবেগ বশত কথা বলেছেন। এরপরে যখন দেখলেন পরের দিন আবার দেখা হলো উসামাকে, বলেন ইন্নি লালাকি মিনকাল ইয়াউম মা লাকিতু মিনকা আমস, আজকে তোমাকে আমি দেখছি, গতকালকে তোমাকে দেখে আমার যেরকম কষ্ট লেগেছে আজকেও লাগছে। এরপরে তাকে কাছে টানলেন এবং ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ওনার আরেক সাহাবি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখতে আসলেন দুইজন আরো সাহাবি নিয়ে, একজন আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল মাসউদ, এই তিনজনকে নিয়ে আসলেন। যখন ওনারকে সাদ ইবনে উবাদাকে দেখতে আসলেন, ওনার কাছে গিয়ে পৌঁছলেন, তিনি শুয়ে আছেন এবং ওনার শেষ দশা, শেষ অবস্থা। এই অবস্থায় তিনি দেখা গেল যে ওনার বোধহয় হয়ে গেছে, খুব বেহুশ হয়ে আছেন, বেহুশ হয়ে আসার এখনও ইন্তেকাল হয়নি। তিনি বললেন, কাদ কদিয়া, ওনার কি ইন্তেকাল হয়ে গেছে? কালুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এখনও ইন্তেকাল হয়নি, তখন ওনার সাকারাত চলছে। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলাম যে ওনার চোখ দিয়ে পানি চলে এসেছে সাহাবির এই সাকারাত দেখে, তিনি নিজের চোখে পানি চলে এসছে। এইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একজন সাধারণ সমবেদনা, অন্যের দরদে দরদি হওয়ার মতো মানুষ যে কীভাবে ছিলেন, মানুষের কষ্ট নাকি কীভাবে টাচ করেছে, ওনার চোখে পানি এসেছে সেটা আমরা দেখলাম। এটাই বাস্তব, এভাবেই মানুষকে অন্যের দুঃখে কষ্টে নিজের সমবেদনা চলে আসা, ব্যথিত হওয়া, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে পাওয়া একটা সুন্দর সুন্নত, এগুলোই উত্তম মানুষের জীবনে হওয়া দরকার। এরপরে আমরা আরেকটি গুণের দিকে আজকে যাব ওনার, সেটা হচ্ছে উনি ওনার আচার ব্যবহারের ভদ্রতা, নম্রতা, শিষ্টতা, আচার ব্যবহারে খুব অমায়িক হওয়া এবং কখনো কঠিন না হয়ে নরম হৃদয়ের সাথে মানুষের ব্যাপারগুলোকে ডিল করা, এটার ব্যাপারে তিনি সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা এটাকে অনেক পছন্দ করেছেন। বিশেষ করে এমনকি ওনার দুশ্মনকেও তিনি, তাদের উপর অভিশাপ নাজিল হোক যারা অনেক কষ্ট দিয়েছে কখন এটা করেননি, তিনি তাদেরও কল্যাণ চেয়েছেন, তাদের ব্যাপারেও তিনি কল্যাণকামী ছিলেন। এবং আপনারা জানেন তায়েফের ময়দানে যখন ওনাকে বেহুঁশ করে ফেলে দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম আসলেন দুই ফেরেশতাকে নিয়ে যে তায়েফের দুই দিক থেকে দুই পাহাড়ে নিয়ে এদেরকে স্ম্যাশ করে দেওয়া হবে, একদম ওদেরকে পিষে ফেলানো হবে, মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে। তিনি বলেন যে না, আমি এটা চাই না, বরঞ্চ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন, তারা জানতে পারলো না, তারা জানছে না, তারা বুঝতে পারছে না কি করছে। ঠিকই, শুধু ওই সময় আরও বলেছিলেন যে তাদের অন্তত তারাও ঈমান কবুল না করলেও তাদের বংশধর পরবর্তী পদে একদিন কবুল করবে, আর সব শেষ করে দিলে তো সব শেষই হয়ে গেল। আর ওই সময় তিনি কিন্তু ওনাদের আশাও ছাড়েননি, শুধু আগামী বংশধর নয়, তারাও যেন হেদায়েত পেয়ে যায়। আর ঠিকই, তাইফের লোকেরা হেদায়েত পেয়েছে, ওনার জীবদ্দশায়, ওনার জীবদ্দশায় আমরা সিরাতে পড়ে গেলাম যে তারা শাসন দলে দলে এসে ইসলাম কবুল করে ফেলেছে, এমনকি মক্কা বিজয়ের পরে যুদ্ধও হলো, তখনও তারা আত্মসমর্পণ করেনি, এমন সাহাবিরা সেখানে মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বিজয় লাভ করতে পারেনি, পরে বলেন যে না, রক্তক্ষয় করে লাভ নেই, চলো মদিনায় চলে যাই। তারপরে এক আধ বছর পরে তারা নিজেরা শাসনরত মদিনায় গিয়ে ওনার সঙ্গে দেখা করে ইসলাম কবুল করে বাকি পুরো তাইবাসী ইসলাম কবুল করে ফেলেছে। তাহলে উনি যে দোয়া করেছিলেন, আল্লাহ মাহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে হেদায়ত দান করেন, তারা বুঝতে পারছে না। ঠিকই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দিয়েছেন। এই হলো রহমতুল্লাহ আলমিন, দয়ার নবী আলাইহি সালাতু ওয়াসালাম। এই জন্য তিনি দুশ্মনকে সহজে অভিশাপ দিতেন না, তিনি বলতেন ইন্নি লাম উবাআথ লাআনান, আমাকে অভিশাপ বর্ষণকারী হিসাবে পাঠানো হয়নি। তাই তিনি ওনার কওমের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত এরকম সহজে বলেননি, দুই চারজনের কথা তিনি নাম ধরে বলেছেন, বিশেষ এক্সট্রিম লেভেলে যাওয়ার কারণে শুধুমাত্র, এছাড়া ওনার দুশ্মনী যারা করেছে তিনি তাদের সবাইকে তিনি লানত করেননি। আল্লাহ তাআলা ওনার এই সুন্দর গুণকে প্রশংসা করেছে, ওনার ভিতরে যে ধৈর্য সবর, ওনার কাউম তারা দিনের ভিতরে আসুক এটাকে যে তিনি কত তামান্না করেছেন, এবং ওনার দিলে যে এত নম্রতা আছে, উনি যে কঠোর কঠিন হৃদয়ের নন, এটাকে আল্লাহ তাআলা খুব সাংঘাতিকভাবে প্রশংসা করেছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কালবি লা ফাদদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। তার আগে বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতের কারণে সম্ভব হয়েছে যে আপনি তাদের প্রতি অনেক নম্র, আপনাকে কষ্ট দেওয়া সত্ত্বেও আপনি সাহাবারা মুনাফিকরা অনেক কষ্ট দিয়েছে মাঝে মধ্যে, সাহাবারা মাঝে মধ্যে হয়তো একটু উল্টাপাল্টা কেউ কিছু করলেও আপনি তাদের প্রতি সবসময় নম্রতার আচরণ করেছেন, এটা আল্লাহর রহমত। তাহলে আপনার আচার ব্যবহার যে নম্রতা থাকে এটা আল্লাহর রহমতের কারণে আপনি পেয়েছেন, তাই না? আর যদি আপনার প্রতি কঠোরতা বেশি থাকে, শক্ত সাংঘাতিক কড়া খালি কড়া, ছেলে পেলে তাকে দেখলে ভয় অস্থির, নাতিপুতি দেখলে পালায়, তাহলে এরকম মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর যাকে দেখলে সবাই এগিয়ে আসে সে আল্লাহর রহমত বেশি পেয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহর রহমতে সম্ভব হয়েছিল। আপনি যদি বিপরীত হতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান, আপনার ভাষা যদি হতো খুব কর্কশ, মানুষের সঙ্গে খুব কর্কশ ভাষায় কথা বলেন, এ খুব সুন্দর আদবের সাথে নম্রভাবে নম্র ভাষা কথা না বলে যদি কড়া কড়া কথা বলতেন, গালিদ আল কালবে অন্তরে যদি রহমত কম থাকতো, মায়া মমতা কম থাকতো, কঠিন হৃদয় হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশেপাশের সাহাবিরা যে এইভাবে ঘুর ঘুর করে এখন কেউ থাকতো না আপনার কাছে, সব আপনাকে ফেলে চলে যেত, কিন্তু এখন সবাই আসে আপনার এই দয়া মায়া রহমতের নম্রতার কারণে। ফাফু আনহু মাস্তাগফির লাহুম, কাজেই আপনার সাহাবিরা যদি কোনো সময় একটু উল্টাপাল্টা করে আপনাকে কষ্ট দেয় মাফ করে দিয়েন, আর তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয় সেই দোয়া করে দিয়েন। তাহলে আল্লাহ তাআলা নিজে ওনার এটা পছন্দ করেছেন এবং এটাকে আরো কন্টিনিউ করার জন্য আরো উৎসাহিত করছেন। আরেকটি আয়াতে, এটা ছিল সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে, আর সূরা আল হিজরের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, আপনার স্কন্ধকে আপনার কাঁধকে মোমেনদের জন্য নিচু করে দেন, তার মানে তারা যেন আপনার কাছে আসতে খুব আগ্রহ পায়, ভয় পায় না ওনার কাছে গেলে সর্বনাশ এরকম যেন না হয়, আপনার কাছে আসছে তারা খুব ইজি ফিল করে, যে কোনো সময় আসতে চাইলে আসতে পারবে, এরকম একটা সুন্দর আপনি ব্যবহার তাদেরকে দেন, আপনার স্কন্ধকে নিচু করে দেন, ওকে আপনাকে নম্র করে দেন, তারা কথা বলার জন্য যেন কনফিডেন্স থাকে। এরপরে কেউ যদি কোনো সময় উল্টাপাল্টা কিছু করে ফেলে আপনাকে কষ্ট দেয় সেটাকে কীভাবে ডিল করবেন, বিশেষ করে আল্লাহর দুশমনগুলো যারা এখন ইসলাম কবুল করেনি, আপনাকে কষ্ট দেয় উল্টাপাল্টা কথা বলে আপনার বিষয়ে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। সূরা আল মুজাম্মিলের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তারা যা কিছু উল্টাপাল্টা আপনার বিষয়ে বলে আপনি সবর করেন। অনেক ভালো ভালো মানুষের ব্যাপারে কিছু লোকে উল্টাপাল্টা অপপ্রচার করে, বলে কিনা বলেন, অনেক ক্ষেত্রে আসে এরকম, কত ভালো মানুষ তার ব্যাপারে মিডিয়ার মধ্যে অনেক লেখে শুনে তাকে একেবারে সাংঘাতিক ক্রিমিনাল হিসাবে সাব্যস্ত করছে, কোনো সময় দুশ্মনী করে মানুষ একজন ভালো মানুষের ব্যাপারে খামাখা বদনামি ছড়িয়ে দিচ্ছে, এগুলো মানুষকে অনেক অ্যানয়েড করে, অনেকে মানুষ কষ্ট দেয়, তো কী করা যাবে, কিছু লোকের এগুলা আসে, এটা সঙ্গে সঙ্গে রিয়াকশন, সঙ্গে সঙ্গে চটে যাওয়া, সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নেওয়া, এগুলো ঠিক নয়। তো আপনি সবারের সাথে এগুলা ডিল করেন, যাতে কিছু বলে ওয়াহজুরহুম হাজরান জামিলা, তারা যদি আপনার দিনের দাওয়াত কবুল না করে তাহলে তাদেরকে খুব সুন্দরভাবে আপনি একটু বর্জন করেন বা এড়িয়ে যান, সুন্দরভাবে তাদের কাছ থেকে সরে আসেন, তাদের সঙ্গে বেশি উঠা বসা খুব না করে আপনি নিজেকে একটু নিরাপদ লাইনে চলে আসেন। এই সুন্দরভাবে তাদেরকে ত্যাগ করা, হাজরান জামিলা, সুন্দর করে তাদেরকে ত্যাগ করেন বা এড়িয়ে চলেন, এটা তাফসির কি? এটা তাফসিরের মধ্যে সূরা মুযাম্মিল দশম আয়াতে তাফসিরে উলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিন কেরাম, আল্লাহ তাতাআররাদা লিখাসমিকা বিশাই, যে আপনার দুশ্মনী করলো তার সঙ্গে আপনি ঝগড়া করতে যাবেন না, ঝগড়া করবেন না, ঝগড়া করে লাভ আছে? ঝগড়ার মধ্যে কোনো ফায়দা হয় না। সাধারণত যদি আলাপ আলোচনা করে কেউ বুঝে আর বোঝাতে পারে ভালো, যখন বোঝানো যাবে না বুঝবেও না তখন কি করবো? তখন ওই দেখা তবাহমুল জাহিলুনা কালু সালাম, মূর্খ লোকের মাথা যদি মানে আচরণ করে যে মানে বুঝতে চায় না, তাহলে তার সঙ্গে বেশি আর কন্টিনিউ না করে আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ো। এরপরে তাআররাদা লাকা তাজাহালতা, সে যদি তোমার দিকে ধেয়ে আসে তুমি তাদেরকে পাল্টা ধেয়ে যাওয়া দরকার নেই, সে একটা তোমাকে নিয়ে লাঠি নিয়ে এগিয়ে আসে তুমি লাঠি আরটা নিয়ে তার দিকে এগিয়ে যাও, দরকার নেই, জাস্ট অ্যাভয়েড করা, সেফলি চলে আসো। এইভাবে করে আল্লাহ তাআলা বলেছেন, এমনকি এমনভাবে ছেড়ে দিও না যে তার সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাও। তুমি মোটামুটি ভাবছো ঠিক আছে, আপনি কষ্ট পেয়েছেন ঠিক আছে, আমরা একটু বুঝতে পারছি না, আচ্ছা ঠিক আছে এখন থাক আমরা যাই, এভাবে না করে আর তোমার ভালো কথা বলছি তুমি কিছু বুঝো না, তাও তোমার সঙ্গে কোনো কথা হবে না, ভাগো এখান থেকে, তোমার সঙ্গে কথাই বলবো না কোনোদিন। এটা নাম হলো খারাপ করে ত্যাগ করা। আর ভালো করে ত্যাগ করা অর্থ যে আচ্ছা ঠিক আছে এখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এটা শুধুমাত্র দিনের দুশ্মনদের ব্যাপার না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, শ্বশুর জামার মধ্যে হতে পারে, তাই না, এই কাজিনদের মধ্যে হতে পারে, জামাই শ্বশুরের মধ্যে হতে পারে, যে ঠিক আছে আমরা যে মনে হচ্ছে যে না আমাদের একটু বুঝের অভাব হয়ে গেছে, আমরা কেউ কাউকে বোঝাতে পারছি না, এখন আর থাক, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় কোনো সময় আমরা বোঝার চেষ্টা করি, দেখা তার পরে আলাপ করবো, এখন আর দরকার নেই, সুন্দর করে এখানে থেমে যাওয়া। তা না করে যদি আচ্ছা তার সাথে গালি গালাজ করে শুরু করে দেয়, তারপরে কোনো দিন আবার সম্পর্কটা জোড়াও লাগে, তখন কেমন লাগবে? আরে আমার এরকম গালি দিয়েছিল, আমি এরকম গালি দিয়েছিলাম, মনে পড়বে না? তার এত মানে কড়া কথা বলেছি, সে আমাকে এত কত মানে কড়া কথা বলেছে, এটা আপনাকে দংশন করবে অথবা তাকে দংশন করবে, এবং আর কোনো দিন সে আপনার কাছে আসার মতো সুযোগ থাকবে না, আপনাকে দেখলে এই দিক দিয়ে আসতেছেন সে ওদিকে চলে যাবে। কিন্তু যদি বলেন যে না থাক এখন আর আমরা তর্ক করি না, জিনিসটা সুবিধা হয় নাই, আমরা দেখা যাক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আসসালামু আলাইকুম, আরেক সময় কথা হবে, আস্তে করে সম্মানের সাথে কেটে পড়লেন, সম্পর্ক কাটা হলো না, বুঝতে পেরেছেন? তার সঙ্গে আপনি আর কন্টিনিউ করলেন না কিন্তু সম্পর্কটা কাটা হয়ে গেল না। ঠিক তেমনি মনে করেন বিয়ে শাদী থেকে শুরু করে অনেক সময় তালাক হয়ে যায়, সেক্ষেত্রেও যদি সম্পর্কটা শেষ করতে হয় তাহলে সুন্দর করে কথাবার্তার মাধ্যমে শেষ করে নেওয়া ভালো না, নাকি একেবারে দেন দরবার করে বদনামি যা আছে সব বলে দরবার বসিয়ে তারপরে করে শেষ করে দেওয়া, এর মধ্যে কোনো ভালো কিছু আছে? হয়তো বা কোনো দিন হতে পারে যে মনে করেন আপনি মরে গেলেন সেও মরে গেল, যদি খুব ঝগড়া করে খুব কটু কথা বলে তাকে বিদায় করে দেন, আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে আর তার মন থেকে দোয়া আসবে না। কিন্তু যদি মোটামুটি খুব তর্ক বিতর্ক হয়েছে আপনার কিছু দূর বা তার কিছু ছিল, তাহলে সে কোনো হারে খামাকা আমরা তর্ক করছিলাম, বেচারা কত ভালো মানুষ ছিল, আমার সঙ্গে তো এত খারাপ ব্যবহার করেন, আপনার চোখে পানি আসবে তার জন্য, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তাই না? তো এরকম সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায় সেটাও আমরা খুব খারাপভাবে ছিন্ন না করে যদ্দূর পারা যায় মোটামুটি একটু কথাবার্তা স্বাভাবিক করে ঠিক আছে আল্লাহর হুকুম এটা ওয়াক করলো না আমরা এটা শেষ করে দিই, আল্লাহ যেন আমাদের সবাই রাস্তা খুলে দেন, সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, এইভাবে করে আমরা কেটে পড়লে দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে বর্জন করুন সুন্দর তরিকায়, খারাপ তরিকায় বর্জন করা দরকার নেই। আল্লাহ তাআলা ওনাকে আরো শিখিয়েছেন সূরা ফুসসিলাতের ৩৪ নম্বর আয়াতে, ওয়ালা তাস্তাউল হাসানাতু আলা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। কোনো দিন কোনো সময়ই মন্দ পদ্ধতি আর ভালো পদ্ধতি একরকম হয় না, আচার ভালো ব্যবহার খারাপ ব্যবহার কোনো দিন বরাবর হয় না, ভালো আর মন্দ কোনো দিন বরাবর হয় না, কাজেই ইদফা বিল্লাতিহি আহসান, কাজে কোনো দিন যদি আপনাকে ফেস করতে হয় অকওয়ার্ড সিচুয়েশন, আপনি একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তাহলে আপনি যদ্দূর পারেন মোটামুটি একটু ভালো তরিকায় এটাকে সরান, খুব খারাপ তরিকায় সরাইতে হলেও ভালো তরিকায় সরান। আপনার তফিক অনুযায়ী একেবারে খুব খারাপ অবস্থা না নিয়ে মোটামুটিভাবে একটু ভালোই ভালোই শেষ করে দেন। ফাইদাল্লা দিবাইনাকে অবাইন আদাবাতুন কান্নাহু ওয়ালিউন হামিম, দেখা যাবে যে এই অবস্থা থাকতে থাকতে যার সঙ্গে আপনার অনেক দুশ্মনী হয়ে গিয়েছিল আপনি খুব খারাপ ব্যবহার করে সরে দেননি, ভালো ব্যবহার করেই ভালো তরিকে শেষ করে দিয়েছেন, তাহলে একদিন হয়তো সে আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে যেতে পারে, ঘনিষ্ঠ আপনজন হয়ে যেতে পারে। সেই গল্পে আপনাকে দেখলে বলবে আহারে লোকটার সঙ্গে খামাকা তর্ক করেছি, তাকে খামাকা কষ্ট দিয়েছি, আপনার কাছে এসে সে দেখবেন যে হয়তো তার ভুল বুঝতে পেরেছে, এখন সে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ভালোবাসছে, আপনার কাছে এগিয়ে এসেছে। কারণ কি? যে আপনি দুর্ব্যবহার করেননি। যদি সে খারাপ জিনিস করার কারণে আপনিও খারাপ ব্যবহার করতেন তাহলে সে এভাবে আর আসতো না। সে একতরফা ভালো খারাপ ব্যবহার করেছে আর আপনি একতরফা ভালো ব্যবহার করে কোনো রকমই আপনি সরে এসেছেন। এই জন্য একদিন না একদিন চিন্তা করতে করতে তার মাথায় একটা ভালো চিন্তা এসেছে, সে আপনার কাছে চলে এসেছে এবং আপনি দেখবেন যে সে আর দুশ্মনী করছে না আপনার, মনে হয় আপনজন হয়ে গেছে। কথাগুলো বাস্তব কিনা বলেন? এর অপোজিট হয়ে গেলে ঠিকই, এর বিপরীত হয়ে গেলে খারাপের দিকেই যেতে থাকে সমানে। এরপরে আল্লাহ তাআলা সব নবীদেরকে তাই করেছে, শুধু ওনাকে এই নম্রতার পদ্ধতির কথা বলেননি। যখন তিনি ইয়েকে পাঠালেন মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালাম, কার কাছে পাঠালেন? ফিরাউনের কাছে। নসিহত করে দিলেন যাবা তো দাওয়াত দিতে যাও, শোনো কথা শোনো, কিন্তু কিছু তোমাদেরকে নসিহত করি, এধাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, সে অনেক সীমা লঙ্ঘন করেছে, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, কথাবার্তা বলবার তার সঙ্গে দাওয়াত দিব যে খুব নরম ভাষায় দিও, কিন্তু নম্রতার সাথে। একদম আপনি সব কী করতেছেন উল্টাপাল্টা, আপনি কেমনি এত বড় রব হয়েছেন, এইভাবে যদি শুরু করে দেয় সে যাব রয়েছে তাহলে সে কোনো কথা শুনবে? তাকে এভাবে তুমি আপনারা তোমরা তোমাদের কথা বলো, এই আশায় লা আল্লাহ, এই আশা করে লা আল্লাহ তাদাক্কার আও ইয়াখশা, এই আশা করে যে হয়তোবা সে নসিহত গ্রহণ করবে, হয়তোবা সে আল্লাহকে ভয় করবে, এই আশা করে নম্রতার সাথে কথা বলে। আচ্ছা সে কি নসিহত গ্রহণ করবে, আল্লাহ কি জানতেন না এটা? সে যে আল্লাহকে ভয় করবে না এটা কি অ্যাডভান্স আল্লাহ জানতেন না? তো এটা বললেন কেন? এটা তো আল্লাহ জানেন, আল্লাহ তাআলার কাছে সেটা আছে। তোমরা তোমাদের কাজ যখন করবা দাওয়াতি কাজ, তোমরা তোমাদের পদ্ধতি, তোমাদের অপটিমিস্টিক থাকো এবং তোমরা পজিটিভ থাকো, এবং তোমরা এই পদ্ধতি বাইরে দাওয়াতি কাজ করা জায়েজ নাই। কথা শুনে শুনবে না, শুনলে কিন্তু আল্লাহ তাআলা দিব আপনার 12টা বাজিয়ে, এটা নাকি না? তাকে আপিল করে যেভাবে দাওয়াতি কাজ করতে হয়, উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, আরো কত নসিহত আল্লাহ তাআলা করেছে এইভাবে করেন। এতে বোঝা গেল সব নবীদেরকেই আল্লাহ তাআলা এরকম এই পদ্ধতি শিখিয়েছেন। এটাই আমরা যদি মুসলিম হই, নবীদের তরিকায় আমরা খারাপ যদি কেউ ব্যবহার করে তার মোকাবিলা আমরা খারাপ ব্যবহার করাটা ঠিক হবে না। আরেক নবীর কথা আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালামের কথা, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সূরা মরিয়মের 66 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন পিতাকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন পিতা কি বলবো, আরে সর্বনাশ, রাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম, আমার এতদিনের মাবুদগুলোকে তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নিছ, তুমি ওদের ইবাদত করবা না, এটা কি বলছো তুমি? হে ইব্রাহিম, তুমি যদি এই কাজ থেকে এই চিন্তা থেকে বিরত না থাকো তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, এত মারাত্মক কথা। ওয়াহজুরনি মালিয়া, আর আমাকে তুমি আমার কাছ থেকে চিরদিনের জন্য তুমি একদম আমাকে ত্যাগ করে চলে যাও, তোমাকে আমি আর কোনো দিন সন্তানের পরিচয় দিতে চাই না, সত্য কথা এই জাতীয় থ্রেট দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম রিয়াকশন করছেন বাবার, কি বললেন? ক্বালা সালামুন আলাইক, আপনার প্রতি সালাম বাবা, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন দোয়া করতেই থাকবো। ইন্নাহু কানাবি হাফিয়া, আল্লাহ তাআলা আমার প্রতি অনেক দয়া পরবশ। তাহলে উনি পিতার কথাগুলোর মোকাবিলায় অত্যন্ত নম্রতার সাথে জবাব দিয়েছেন, ওনার মতো করে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই আমাদের সবাইকে তিনি খুব করে নসিহত করেছেন কীভাবে আমাদের জীবনে আমরা এই সুন্দর নম্রতার পদ্ধতি ব্যবহার করব, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংগঠনিক জীবনে, ব্যবসায়িক জীবনে, সব জায়গায় কীভাবে নম্রতা, কোনো জায়গায় কঠোরতা যেন আমরা না করি। এইভাবে অনেকগুলো হাদিস আমরা চট করে তার তর্জমাগুলো শুনে যাই। তিনি কি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে নম্রতার সাথে করা পছন্দ করেন। বাচ্চা পড়াবেন, বাচ্চাকে মানুষ করবেন, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে নম্রতাকে আল্লাহ পছন্দ করেন, ঠিক আছে, প্রত্যেকটি বিষয়ে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি সব জায়গায় নম্রতা, নম্রতা কঠোরতা না। আরেকটা হাদিসে তিনি বলেছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা, যখনই নম্রতা কোনো বিষয়ে যোগ করা হয় তাহলে সেই কাজটা অনেক সুন্দর হয়ে যায়। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা, আর যে সমস্ত ব্যাপার থেকে, বিষয় থেকে, কোনো একটা কেস থেকে এই নম্রতাকে উঠিয়ে নেওয়া হয়ে যায় তখন বিষয়টা অনেক অসুন্দর হয়ে যায়। যেখানে কঠোরতা, কড়া, বদমেজাজ এগুলো ব্যবহার করা হয়েছে সেখানে বিষয়টা সুন্দর হয়েছে না খারাপ হয়ে গেছে, সেখানে খারাপ হয়ে যাবে। এরপরে তিনি আরও দোয়া করেছেন যে কেউ যদি উম্মতের কোনো দায়িত্ব পালন করে, কোনো দায়িত্বশীল হয় কোনো জায়গায়, তাহলে সে যেন তাদের প্রতি নম্রতার আচরণ করে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা মান রাফিকা বি উম্মতি ফারফুক বিহি, আল্লাহ যে আমার উম্মতের লোকদের প্রতি সদয় আচরণ করে, ভালো ব্যবহার করে, আপনিও তার প্রতি সদয় আচরণ করুন। এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন, ইদা আরাদ আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বি আহলি বাইতিন খাইরান আদখালা আলাইহিম রিফক, কোনো ঘরওয়ালাকে, কোনো বাড়িওয়ালাদেরকে যদি আল্লাহ তাআলা খায়ের দিতে চান, ভালো কিছু দিতে চান, ওই ঘরের সদস্যদের মধ্যে আচার ব্যবহারের মধ্যে অনেক নম্রতা দান করেন, পিতা মাতা অন্যরা ছেলে ছোটদের প্রতি অনেক আদর মায়া মমতা দয়া মায়ার ব্যবহার আছে। আর যেখানে বেশি কড়া, শুধু ধমক, তাহলে সেখানে কি রহমত থাকে? আর এরপরে ছেলেপেলেগুলো সব অন্য লাইনে চলে যাবে, পিতা মাতার অবাধ্য হয়ে যাবে, তাদেরকে তারা হারাবে। এবং এই সমস্ত দেশে যদি আপনি বেশি কড়া হন, এমনকি ইসলামের দিকেও আনতে চান বাচ্চাদেরকে, তাদের কিছু বদভ্যাস দূর করতে চান, শুধু বকাবকি করলে, ধমক দিতে থাকলে কয়দিন শুনবে? ছোট বয়সে যখন কিছু তার সুযোগ নাই তখন শুনবে, বড় হয়ে গেলে তাড়ামি করবে, এক পর্যায়ে আপনাকে ফেলে এই দেশের ব্যবস্থা আছে চলে যাওয়ার জন্য, আছে কিনা বলেন? পিতা মাতাকে ছেড়ে দিয়ে তার নিজস্ব অ্যাকোমোডেশনে চলে যাবে, এরকম বহুত ঘটনা হচ্ছে। তাহলে পরিবারের মধ্যে এই নম্রতার আচার ব্যবহার, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর প্রতি ব্যবহার যেন নম্রতা হয়, কড়া ব্যবহার, দুর্ব্যবহার, অসৎ ব্যবহার যেন না হয়, সৎ ব্যবহার ছেলে মেয়ে ভাই বোন সবার ভিতরে। আর কি হাদিসে তিনি বলেছেন যে ইয়া আয়েশা, ইন্নাল্লাহ রাফিকান ইউহিব্বুর রিফক ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফ, হে আয়েশা, আল্লাহ তাআলা নিজে খুব নম্রতা পছন্দ করেন, তিনি নিজে অনেক নম্র, তিনি নিজেও অনেক নম্র, মানুষকে সহজে তিনি শাস্তি দিতে চান না, আর তিনি চান যে প্রত্যেকটি বিষয়ে তার সৃষ্টিও যেন নম্রতার আচরণ করে, এবং তিনি নম্রতার পদ্ধতির মাধ্যমে এমন কিছু দেন কঠোরতার মাধ্যমে যা তিনি কখনো দেন না। নম্রতার মাধ্যমে অনেক কিছু দেন, কঠোরতার মধ্যে যা তিনি দেন না। কথাটা বুঝে আসছে? বিশেষ করে ছেলে মেয়েকে মানুষ করতে হলে কিন্তু এখানে এটা সাংঘাতিক, অনেকে আমাদের মেজাজ এমন, বাবাকে দেখলে ছেলে মেয়ে ভয় করে, কথার কথায় ধমক, হবে না, আদর করে বুঝাই বুঝাই দিনের মধ্যে রাখতে হবে, তা না হলে শয়তানের সমস্ত রাস্তা খোলা আছে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য। তিনি যা যার ভিতরে নম্রতা নাই, বেশি কড়া মেজাজি লোক, এরকম কড়া মেজাজি লোক দু একজনকে চিনেন নাকি আপনি? আছে পরিচিত কেউ? দেখেন নাই ছোটকালে? আছে না? তাদেরকে দেখলে কেমন মনে হতো? এরকম কিছু লোক আছে, এই লোকদের অবস্থা কি জানেন? মান ইউহরামুর রিফকু ইউহরামুল খাইরু কুল্লু, যে ব্যক্তি বেশি কঠিন কঠোর নম্রতা নাই তাকে আল্লাহ সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করে দিয়েছেন, তার মধ্যে খায়ের নাই। তাহলে আমাদের মধ্যে এটা থাকলে আমরা এটা দূর করতে হবে, ঠিক কিনা? এরপরে তিনি যখন দুইজনকে পাঠালেন গভর্নর করে ইয়ামানে, মুয়াদ ইবনে জাবাল এবং আবু মুসা আশারিকে বললেন, কি নসিহত করলেন? ইয়াসসিরা ওয়ালা তুয়াসসিরা ওয়াবশ্বিরা ওয়ালা তুনাফ্ফিরা, তোমরা দুইজন যখন যাবে ওই এলাকার শাসনকার্য পরিচালনা করতে, তোমরা সবসময় সহজ করার চেষ্টা করো, খুব কঠিন করো না, আর সুসংবাদ দিও, মানুষকে ভয় পাওয়ার ব্যবস্থা করো না। বুঝে আসছে? সবসময় সুসংবাদ দেওয়া, সবসময় ইজি করা। একটা অনেক সময় এ হামুকাল্লা বিয়ে সাথে আলাপের মধ্যে বসলে কি হয়, খালি কঠিন করে, খালি কঠিন করে, মোহরানা কত এত কয়, আস্তে আস্তে নিচের দিকে নামা, যা পারো পয়লাই সহজ হয়ে করে দিও না। এর মধ্যে খুব বেশি বুদ্ধির পরিচয় দেয়, অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু বুদ্ধি শিখিয়েছেন শুরুতেই সহজ করো, সহজ করো, আর সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। যেমন এখন এক ব্যক্তি এখন ফ্লাইট ধরতেছে, ট্রেন হিথ্রো এয়ারপোর্টে যাবে, টাইম খুব মুখে মুখে, এখন আপনি কবেন জানতাতে আল্লাহ তালা সহিসাল আশা করি ফ্লাইট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা এই হলো এই সুসংবাদ দেওয়া। আরে আপনি এত লেটে যাচ্ছেন, আমার তো মনে হয় যে ফ্লাইট পাবেন না আপনি, হায় হায় সর্বনাশ করে দিলেন, এইরকম কথা বলতে নাই, এর লোকেরা বলে এরকম, ঠিক কিনা? কেউ কেউ বলে বসে এরকম, এইভাবে নেগেটিভ কথা বলতে নাই, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। এরপরে জীবনের সব ক্ষেত্রেই তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কিছু ইহুদিরা আসি, আসসালামু আলাইকুম বলেছিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, কি বলেছিল? আসসালামু আলাইকুম, এটা হলো অভিশাপ যে আপনার উপর মৌত নাজিল হোক। ওকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইকুম, তোমাদের প্রতিও। কিন্তু মা আয়েশা কি বললেন? আসসালামু আলাইকুম, আলাইকুম লানাতুল্লাহ। ওকে, আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আনা, তোমাদের প্রতি মৌত আর আল্লাহ লানত। এটা নিজে নিজে বলছেন আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, তিনি বলেন এইভাবে বলতে হয় না, এইটা বলা দরকার কি? মাহলানি আয়েশা, আয়েশা একটু থামো, একটু আসছে, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা সব বিষয়ে নম্রতা পছন্দ করেন, এত কঠোর হইও না, এত কঠিন হইও না। আপনি শুনেন না ইয়া রাসূলুল্লাহ? আমি তো শুনছি, সেটা আমি আসতে বলে দিছি, ওয়া আলাইকুম, যা আমার জন্য বলছো সেটা আল্লাহ তোমাদের প্রতি, খালাস এখানে শেষ, এর বেশি দরকার নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর একটি ঘটনা, একটা দুটা ঘটনা দিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে একটা বেদুইন আসছিল মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলতে, তখন মসজিদের ফ্লোর ছিল কুচি পাথরের ফ্লোর, তো এখানে তিনি মেম্বারে ওনার সঙ্গে বসে কথা বলতেছে, পাশাপ ধরছে, তো ওই মাথায় গিয়া কোনামুখী হয়ে ওখানে পাশাপ করা শুরু করে দিয়েছে। কয়েকজন সাহাবি জলদি করে দৌড়ে গিয়েছে ওনাকে, মানে একদম ধরে মারধর করার অবস্থা, মসজিদের মধ্যে পাশাপ করছে কত জঘন্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বললেন? দাউ লা তাজলু আলাইহি, থামা থামা, তোমরা তাড়াহুড়ো করো না, ওকে ওকে টাইমটা শেষ করুক। তারপরে তিনি বললেন যে ওকে, তিনি বললেন যে ইন্না বুয়াস্তু মুয়াসসিরিন মুয়াসসিরিন লা মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সহজ করার জন্য, কঠিন করো না। ওকে, তারপরে তোমরা সে রিল্যাক্সে পোশাক শেষ করলো, তারপর বললেন যে এক বড় বালতি করে এনে পানি দিয়ে ঢেলে দাও, মসজিদ পাক হয়ে যাবে, অসুবিধা নাই। এরপরে তিনি বেদুইনকে বুঝালেন, তোমার ইন্নাহা দিল মেসাজের লাম তুবনা লেহাদা, মসজিদের মধ্যে কখনো পাশা করতে নাই, এটা তো আল্লাহর ঘর, ইবাদত হয় এখানে। ঐন্নামা বুনিয়াতলি সলাত ও জিকর তাসবিহ, এখানে মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির করবে, তাসবিহ করবে, এগুলোর জন্য। তো তুমি সামনের দিকে প্রয়োজন হলে তুমি একটু বাইরে চলে যেতে হবে। তো বেদুইনরা নিজেদের ঘরের আশেপাশেই পাথরের কুচি পাথরের বালি যেখানে করে মাটি খেয়ে ফেলে, অসুবিধা কি, ওইরকম জায়গায় মনে করছি, একটু দূরে, আমি তো একদম এই জায়গা করলাম না, একটু দূরে করেছি কোনার মধ্যে, অসুবিধা কি, এই চাচ্ছে স্যার, এর বেশি কিছু সে বুঝে নেই। তো এখন বুঝাই দেওয়ার পরে এতক্ষণে বুঝো রে, এতক্ষণ কেন তাড়া করে আসছিল, তখন বুঝে নাই বেচারা যে আমি অপরাধ কি করলাম, আমার প্রসাব দিয়েছে, প্রসাব করতেছি, আমি তো কারো গায়ের উপর প্রসাব করিনি। তো সে বুঝতেই পারে নাই,
বেদুইনরা তো এত সভ্যতার ধারে পাশে থাকে না। তিনি যখন বুঝাই দিলেন, বুঝাই দেওয়ার পরে বেচারা এতক্ষণ বুঝেও আচ্ছা আমি একটা উল্টা কাজ করেছি এখন বুঝছি আর কি। আর উনি যে এত সুন্দর করে বুঝাই দিলেন, সবাই তাড়া করে গেছিল, উনি তাড়া করলেন না, উনি সুন্দর করে বুঝাই দিলেন যে আর কোনো সময় প্রস্রাব ধরলে এভাবে মসজিদ না করে বাইরে করতে হবে। তখন তিনি খুশি হলেন, এতক্ষণ ভয় পেয়ে গেছিলেন কেন তাকে কি দোষ করছে সে, তাকে এত সবাই তাড়া করে দিয়েছিল। এখন সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হামনি ও মুহাম্মাদান, আল্লাহ আমাকে মুহাম্মাদকে বেশি করে রহমদান করেন। ওকে ওলা তার হামানা আহাদা, আর আই আর কাউকে আমাদের রহমতের মধ্যে ঢুকাইন না আল্লাহ, কারণ এরা সবাই আমাকে তাড়া করে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, লাকাদ হাজ্জারতা ওয়াসিআন, আল্লাহর রহমতের এত অবারিত দরজা আছে, তুমি সেটা একটা ছোট করে খুলছে কেন, তুমি আর আমি শুধু, সবাই কিছু পেলে আমাদের কমবে না। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন। এই আর দুই একটি ঘটনা, তো তিনি একবার সাহাবাদেরকে বললেন, এটা বোঝানোর জন্যই বললেন, ইন্না মাসালি মাসালু হাদাল আরাবি, সাহাবীরা শুনো আমার অধিক উদাহরণ আর তোমাদের বা এবং এই যে বেদুইনটার উদাহরণ হচ্ছে, কামাতারে রাজুল ইনশাআল্লাহ তা আলহি না কাতুহু, আমি তোমাকে বুঝাই দিই, ওনাদেরকে ভালো করে বুঝাই দিলেন উদাহরণ দিয়া, তোমরা যেভাবে করেছিলে আর আমি কেন এরকম করলাম। যে একটা মানুষের যদি উঁট হারিয়ে যায়, এখন উঁটটা পালিয়ে গেছে, এখন এটাকে ধরার জন্য সবাই মিলে যদি উঁটের পেছনে ধাওয়া করে, উঁটে এখন ঘাবড়িয়ে যাবে, ঘাবড়িয়ে গিয়ে উঁট খালি সামনে গিয়ে দৌড়তেই থাকবে। তো এরকম যদি হয়, একজন লোকের উঁট হারিয়ে গেছে, ধরার জন্য বেচার চেষ্টা করলে কিন্তু উঁটটা ভেঙে যাচ্ছে, তখন সবাই মিলে এটার পিছনে ছুটছে, এই কিছুক্ষণ পরে তখন সেই লোকটা বললো যে এখন তার এই ছুটা দেখে উঁটে এখন ভয় পেয়ে গেছে, উঁটে এখন খালি দৌড়ে আর দৌড়ে। তখন সে লোকটা চিৎকার করে বলল, খাল্লু ইলাইয়া না কাতি, আমার উঁটটা আর আমাকে ছেড়ে দাও, তোমরা যাও, আমি উঁটকে ডিল করি। হাতা ইদাতা ফাররাকু, যখন সবাই চলে গেল, তখন সে কী করলো, এই কিছু ঘাস টাস নিয়ে সে আস্তে আস্তে উঁটের কাছে গিয়ে উঁটকে দেখালো, ঘাস খাওয়ার জন্য এদিকে আসো, ঘাস নিয়ে তার সামনে প্রেজেন্ট করলো। প্রেজেন্ট করার পরে এরপরে শেষ পর্যন্ত আসার পরে সে তাকে উঁটটাকে ধরলো, ধরে তারপরে সে তার কাছে নিয়ে আসলো, উঁটটা সে ইজিলি পেয়ে গেল। তিনি বলেন যে এইভাবে তোমরা ধাওয়া করছিলে, এতে করে সে তো আরও দৌড়তে মানে পালাতো ইসলাম থেকে, যে ইসলাম এত কঠিন জিনিস নাকি, না বুঝে একটা কাজ করেছে। তো কোনো কোনো সময় আপনি দেখবেন যে আমাদের ছোটো ছোটো ছেলেপেলেরা মসজিদে মাঝে মধ্যে একটু দুষ্টামি করে ফেলছে, ওরে বাবারে কি চিৎকার মুরব্বি তাকে দেখে, এমন চিৎকার করে যে বাচ্চারা ভয় পেয়ে যায়, কখন মসজিদে আসার মতো তাদের হিম্মত থাকে না। এই যে একটা বদমেজাজি ভাব এবং ছোটোখাটো ত্রুটি করলে, এই তুমি অজু করছো বাচ্চা তোমার বয়স কত, এগুলো শিখো না, এখন এটা অজু হলো নাকি, কি নামাজ পড়লা তুমি, তোমার নামাজ হলো নাকি, এভাবে করলে কি শিখলো, তাহলে আপনার প্রতি বিরক্ত, সে আর শিখার কোনো আগ্রহ থাকবে না। আমাদের এগুলো লার্ন করতে হবে, আমরা অনেকে এখন বয়স্ক হয়ে গেছি, আমাদের নাতি নাতিন হয়ে গেছে, এগুলো শিখাইতে হবে। এইভাবে ঘরের পরিবেশকে তৈরি করতে হবে, সমাজের পরিবেশকে তৈরি করতে হবে। কোনো একটা জিনিস আপনি একসঙ্গে থাকলে সবাই একরকম না মিস্টেক করবে, মিস্টেকটাকে আমরা একটা বড় ক্রাইম হিসাবে তাকে ক্রিমিনাল বানানোর দরকার নাই। এভাবে করে আমরা সুন্দর করে ইসলাহের কাজ করতে পারি, তাই না? ভ্যারি ফাইনাল একটা স্টোরি, মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি একজন বেদুইন ছিলেন। তো তিনি বলেন যে আমি একবার যখন আসছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আমাকে কিছু আমল শিখালেন, বলেন ইদা আতাস্তা ফাহমাদিল্লাহ, হাঁচি দিলে কি বলবা, আলহামদুলিল্লাহ বলবা, ওই যে আতাসাল আতাসে ফাহমাদিল্লাহ ফাকুল ইয়ারহামুকাল্লাহ, তোমার সামনে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তুমি তাকে বলবা কি, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ অর্থ কি, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, আগে এই কথা দোয়া করবা। বলেন তা আবার আরেকদিন আসছি, বহুদিন পরে, উনি মদিনায় থাকেন না, মদিনা থেকে বাইরে থেকে আসেন, তা আবার আসছি আমি, একদিন নামাজ পড়ছি, নামাজ পড়ার সময় তো আমার পাশে একজন হাসি দিচ্ছিল, হাসি দেওয়ার পরে সেই বাসার আলহামদুলিল্লাহ বলছে, তা আমিও বলছি আলহামদুলিল্লাহ, বলার পরে তো আমি একটু জোরে বলছি আর কি, এখন আশেপাশে সাহাবীর সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই একসঙ্গে সুবহানাল্লাহ বলে বলছে। তো আমি সুবহানাল্লাহ বললো, আর দুই একজন আমাদেরকে আমনি করে তাকাইছে, নামাজ শেষ হয়ে গেলে তারা আমাদেরকে এরকম তাকালো খুব করে। তো তখন বেদুইনটা বললো, তোমরা আমাদেরকে এভাবে তাকাও কেন, তখন কিন্তু আসলে নামাজের মধ্যে কথা বলা অ্যালাউড ছিল, ওই জন্যই সাহাবি
আহমদ আলহামদুলিল্লাহ বলছিলেন, আর আর সে আলহামদুলিল্লাহ বলছিল। তো যখন এইভাবে তাকালো নামাজের ভিতরে, আমি বললাম মা লাকুম তানজুরুনা ইলাইয়া বিআইন সাদা, তোমরা আমাদেরকে এইভাবে মানে রাগের চক্ষু নিয়ে তাকাচ্ছ কেন? তোমরা নামাজের ভিতরে বলতেছে, নামাজের ভিতরে টুকটাক কথা বলা তখন জায়েজ ছিল। যেমন একজন আসি নামাজ যোগ দিল, দিয়ে বলবো যে এখন কয় নম্বর রাখা চলতেছে, এরকম কথাবার্তা বিগিনিংয়ে অ্যালাউড আসিল। হ্যাঁ, তো পরবর্তী পর্যায়ে যে এটা নিষেধ হয়ে গেছে, এই বেচারা আর এটা জানতো না। দেখা হচ্ছে আমাদেরকে তাকাও কেন তোমরা? তখন তারা এটার জবাব না দিয়ে সুবহানাল্লাহ বলতেছে, আবার সাব্বাহু সুবহানাল্লাহ বলা জায়েজ আছে। তারপরে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিমতা করলেন, কে কথা বলেছিল? তো বলো যে এই বেদুইনটা বলছে, হাদার আরাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, বলে যে আল্লাহর কসম আমার মা বাবার খেদমতে উৎসর্গিত হয়ে যাক, যে উনি আমাকে এত সুন্দর করে জিনিসটা বুঝাই দিলেন, আমি জীবনে এত সুন্দর শিক্ষক আর দেখিনি। ফাওল্লাহ মা নাহারিনি, আমাকে একটুও ধমক দিলেন না, ওলা দরাবানি না আমাকে একটু শাস্তির ব্যবস্থা করলেন, এটাও না, ওরা সাথে মানে আমাকে বকবকিও করলেন, বরং শুধু এই কথা বললেন, ইন্না হাদিহি সালাহ লা ইয়াসরুহু ফিহা শাইউ মিন কালামিন নাস, এই যে নামাজ পড়লে তুমি, এই নামাজের মধ্যে মানুষের কোনো কথা বলা আর জায়েজ নেই, কোনো কথা বলা যাবে না, শুধু আল্লাহ যে সমস্যা যেকে তাসবিহ এবং যে তেলাওয়াত করার কথা সেটার মধ্যে সীমাবদ্ধ। ইন্নামা হুয়া তাসবিহু ওয়া তাকবীরু ওয়া কিরাআতুল কোরআন, তাসবিহ তাকবীর কিরাআত এক কোরআন, এগুলোই পড়া কথা, এটা এইভাবেই তুমি না সামনে দিকে নামাজ পড়বে, এখন থেকে নামাজের মধ্যে আর কথা বলা যায়। তো এই যে না জানার কারণে তাকে কিভাবে তিনি শিখালেন, আর অন্য সাহাবিরা যেভাবে শেখাতে গিয়েছিলেন সেটা রাইট তরিকা ছিল না। তা আমরা বিশেষ করে মুরব্বীরা ছোটদেরকে যখন ডিল করব তখন কিন্তু এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে যে তারা অনেক মিস্টেক করবে, তাদেরকে আমরা খুব দয়া করে মায়া করে সুন্দর করে শেখাইতে হবে। মুখের ভাষাটা সুন্দর হওয়া যে কত বড় নিয়ামক, আর রুড হওয়া কর্কশ ভাষী হওয়া যে কত বড় ক্ষতি, বাচ্চাদের মনে অনেক আঘাত লেগে যায়, অনেক কষ্ট পেয়ে যায় তারা, মুরব্বীদের সঙ্গে তারা তর্ক করতে পারে না, কিন্তু তাদের ভিতরে অনেক কষ্ট হয়, এতে করে দূরত্ব পয়দা হয়ে যায়, এবং বড় হয়ে গেলে আপনার কাছে খুব ঘাটতানামি করবে, আর কাছে ভিড়বে না, আর একান্ত নরম ব্যবহার করতে থাকলে আপনি দেখবেন যে শেষ বয়সেও তারা আপনাকে অনেক আদর মহব্বত করবে। তার অর্থে এই নয় যে তারা যা কিছু উল্টাপাল্টা করবে সব আমরা অ্যালাউ করে দেবো, এগুলোকে আমরা দূরে সরবে আদর করে মায়া করে কপালে চুমু দিয়ে বাবা বলে হেকমতের সাথে বুদ্ধিমত্তার সাথে, কিন্তু ধমক দিয়ে নয়, দূরে সরিয়ে দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।